ACC FM 89.2.
We play the coolest music.
Guasa.
শুনছেন এবিসি রেডিও 89.2 FM, শুরু হয়ে গেছে কুয়াশা, আর সাথে আছে শারমিন। আর আজকেও শোনাবো নতুন দুটো গল্প। শুরুতে যে গল্পটি রয়েছে তার নাম হচ্ছে বালিডাঙ্গার মাঠ, লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং পড়ে শোনাবে সেতু। আর তারপরে এই গল্পের শেষে চলে যাবো যথারীতি আমরা কুয়াশার মূল কাহিনী শুনতে। আসুন তাহলে শুনি আজকের কুয়াশার প্রথম গল্প, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লেখা বালিডাঙ্গার মাঠ। প্রথম পর্ব এখন শুনবেন, তারপর একটা ছোট্ট বিরতির পর শুনবেন দ্বিতীয় পর্ব, তারপরে আবারও ফিরে আসছি কুয়াশার আরেক গল্প নিয়ে। আর যে শারমিন আছে আপনার সঙ্গে কুয়াশার, আপনি আছেন এবিসি রেডিও FM 89.2 তে।
মির্জানগরের মাঠ পেরিয়ে কানা নদী পার হয়ে কিছুটা পথ গেলেই ডান দিকে যে পুকুরটা পড়বে সেই পুকুরকে এ অঞ্চলের লোক এড়িয়ে চলে, কেননা ভয়ঙ্কর পুকুর সেটা, সুরক্ষামের পুকুর। পুকুরের চারপাশে ঘন বাঁশবন, গভীর কালো জল, পুকুর ভর্তি মাছ, কিন্তু ধরে না কেউ। এমনও প্রবাদ আছে এই পুকুর থেকে নাকি মাছরাঙায় মাছ নেয় না, সাপেও ব্যাঙ ধরে না, অথচ মেছো পুকুর। আদিবাসী সম্প্রদায়ের কিছু লোক বা যাযাবর বেদিনীরা দু একবার চেষ্টা করেছিল এই পুকুরের পাশে বসবাস করে এর বদনাম ঘোচাতে, কিন্তু পারেনি। এক রাত যে থেকেছে সেই বলেছে বাপরে বাপ। তা এই পুকুরকে নিয়ে কিন্তু আজকের এই গল্প নয়। বর্ধমানের মুচখানা মথুরাপুর থেকে হরিহর যাচ্ছিল ওর বোনের বাড়ি। অনেকদিন কোনো খবরাখবর না পেয়ে মনে মনে খুব উৎকণ্ঠিত হয়েছিল। এমন সময় হঠাৎই একজনের মুখে শুনতে পেল ওর বোনের নাকি খুব অসুখ। তাই আর একটুও দেরি না করে সে গামছায় দুটি মুড়ি বেঁধে রওনা হলো বোনের বাড়ির দিকে। হরিহর যে পথে যাচ্ছিল সেই পথেই এই শুকুরখানা এবং বালিডাঙ্গার মাঠ। তো এই দুটো জায়গায় ছিল খুবই খারাপ। এখন বালিডাঙ্গার মাঠ পার হতে পারলে খুব তাড়াতাড়ি ওর বোনের বাড়ি পৌঁছানো যায়, আর এই মাঠকে ত্যাগ করলে বা অন্য পথে ঘুরে গেলে 3-4 মাইল পথ হাঁটা তো বেশি হয়, উপরন্তু বোনের বাড়ি পৌঁছতে রাতও হয়ে যায় খুব। তাই হরিহর মনের সঙ্গে খুব বোঝাপড়া করে জেনে শুনেই এই বালিডাঙ্গার মাঠে নামল। ভূতের উপদ্রবের জন্য এ মাঠে চাষও হয় না বলতে গেলে, আর লোকজনও থাকে না। হরিহর মাঠে নেমে দেখল ধুধু করছে মাঠ, দিগন্ত বিস্তৃত, চৈত্রের দুপুরে লিলি করছে যেন। এই দিনের আলোয় তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। একবার জয় দুর্গা বলে কোনো রকমে মাঠটা পার হতে পারলেই নিশ্চিন্ত। রাত ভীত হলে অবশ্য অন্য কথা ছিল, এখন এখানে ভয় কিসের? ভূতেরা আর যাই করুক দিনের বেলায় তো ভয় দেখাবে না, আর সত্যিই যদি ভয় দেখায় তাহলে ভূত কি জিনিস তা স্বচক্ষে দেখাই যাবে। কেননা ভূত আছে শুনেছে, অন্ধকারে পুকুর পাড়ে বনে বাদারে ভূতের ভয়ে গা ছমছম করে তাও জানে, কিন্তু ভূত ও নিজে কখনোই দেখেনি বা কেউ দেখেছে বলেও শোনেনি। তাই বালিডাঙ্গার মাঠে এসে সত্যি সত্যি যদি ভূত দেখা যায় তো মন্দ কি? হরিহর আপন মনে এগিয়ে চলেছে, তাছাড়া সত্যি বলতে কি মনটাও ওর ভালো নেই। বহু কষ্ট করে মনটার বিয়ে দিয়েছে ও, অথচ এই এক বছরের মধ্যে ওর এমন একটা অসুখের কথা শুনে মনটা খুবই খারাপ হয়ে গেছে। তাই স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত পা চালিয়ে ও মাঠের উপর দিয়ে পথ চলতে লাগল। বেশ খানিকটা গেছে এমন সময় হঠাৎই মনে হলো কে যেন ওর পেছন পেছন আসছে। হরিহর একবার তাকিয়ে দেখল, কই কেউ তো নেই। আবার চলা শুরু করলো, আবার ওই একই রকম মনে হলো, ভারী মজার ব্যাপার তো। এমন সময় হঠাৎ ওর সামনে কে যেন একজন পথ রোধ করে দাঁড়ালো। দেখতে পেল কাস্তে হাতে এক কৃষাণ, মাথায় গামছার ফেটটি বাঁধা। কৃষাণটি গম্ভীর গলায় বলল, ও ছোকরা,
বলি ওই ভর দুপুরে বালিডাঙ্গার মাঠ পার হয়ে যাচ্ছ কোথায় তুমি?
হরিহর বলল,
আমার বোনের খুবই অসুখ, তাই দেখতে যাচ্ছি।
কেন, আর কোনো পথ কি ছিল না যাওয়ার জন্য?
সে পথে গেলে রাত্রি হয়ে যাবে, তাই এই পথে যাচ্ছি। খুব বাড়াবাড়ি অসুখ কি না?
বাড়াবাড়ি না ছাই, বুকে সর্দি বসে জ্বর হয়েছিল, এখন সেরে গেছে, ভালোই আছে এখন। তুমি আর এগিও না, যেমন এসেছো তেমনই ফিরে যাও, হয় ঘুরে যাও নয়তো ঘরে যাও।
তা কি করে হয় ভাই?
যা বলছি শোনো, আর এগিও না, আমাদের সভা চলছে এখন, গেলে অসুবিধে হবে। তোমার বোনের বাড়ির খবর খুব ভালো।
হরিহর বলল, খবর ভালো হোক মন্দ হোক, এত পথ কষ্ট করে এসেছি, যখন ফিরে তো যাব না। আবার কাল কে আসে, যা হয় হবে, আমি যাবই। কৃষাণ বলল,
আমার কথা তাহলে শুনবে না তুমি?
হরিহর ওর কথার উত্তর না দিয়েই এগিয়ে চলল, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ ওর শরীরে কিরকম যেন একটা শিহরণ খেলে গেল। ও দেখল একটা প্রাচীন বট গাছের নিচে কতগুলো কায়াহীন ছায়া গোল হয়ে বসে আছে, আর ওদের মাঝখানে বসে আছে গলায় হাড়ের মালা পরা আর এক ছায়ামূর্তি। এই কি তবে ভূতের রাজা? আর এরা সবাই ভূত? ভূত ছাড়া এরা আর কি বা হতে পারে? কারো কোনো শরীরই নেই, শুধু ছায়াগুলোই রয়েছে। হরিহর যেতেই ওদের সভার কাজ থেমে গেল, সবাই চুপচাপ। ভূতের রাজা ক্রুদ্ধ দৃষ্টিতে হরিহরের দিকে তাকিয়ে বলল,
কে তুই? এমন আচমকা এসে পড়ে আমাদের সভার কাজ বন্ধ করলি কেন?
হরিহর দারুণ ভয় পেয়ে বলল, আগে আমি নিরুপায় হয়ে এই পথে এসে পড়েছি, তাছাড়া আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমি তো এপাশ দিয়ে যাচ্ছি।
আমার কোনো লোক তোকে এই পথে আসতে বারণ করেনি?
করেছিল, তবে সে যে আপনার লোক তা অবশ্য আমি জানতাম না।
সে আমারই লোক।
ভূতের রাজা হরিহরকে আর কিছু বলল না, শুধু হাত নেড়ে দলের লোকদের ইশারা করতেই সবাই মিলিয়ে গেল। পরক্ষণেই ঝাঝা রোদ্দুরে একটু ঠান্ডা হাওয়া বইল শুধু। হরিহর বুঝল কাজটা সে সত্যিই ভালো করেনি। হরিহরের একবার ভয় হলো, আবার ভয়কে জয়ও করল সে। জীবনে এই প্রথম ভূত দেখল ও, তাও দিন দুপুরে। এই গল্প করবে কার কাছে? যাকে বলতে যাবে সেই তো হাসবে, কিন্তু কেউ বিশ্বাস করুক আর নাই করুক, হরিহর নিজে তো করেছে। হ্যাঁ, ভূত আছে, সত্যিই ভূত আছে, এবং সে ভূত জনশ্রুতি নয়, বাস্তবের। কেননা সে নিজের চোখে ভূত দেখেছে। যাই হোক, সন্ধ্যের আগেই সে বোনের বাড়িতে পৌঁছল। হরিহরের মুখে সব কথা শুনে ওর বোনের শ্বশুর এবং অন্যান্য লোকেরা সবাই খুবই বকাবকি করল ওকে। সবাই বলল,
কাজটা খুব ভালো করনি হরিহর, যে পথে কেউ আসে না সে পথে এই ভর দুপুরে কেন তুমি এলে? তাও এলেই যখন, ওই কৃষাণের নিষেধ তুমি উপেক্ষা কেন করলে? এখন যদি তুমি ওদের কোপ দৃষ্টিতে পড়ো, তোমাকে কে রক্ষা করবে বলো?
হরিহরের বোন বলল, তাছাড়া আমার সত্যিই কোনো ভারী অসুখ হয়নি দাদা, সামান্য একটু জ্বরই হয়েছিল, বুকে সর্দি বসে জ্বর, কয়েকটা ইঞ্জেকশন নিতেই সেরে গেছে। এদিকে অনেকদিন তুমি আসনি বলে তোমার কোনো খবর টবর না পেয়ে মনে খুব দুঃখ হয়েছিল, দারুণ অভিমান হয়েছিল। তাই আমাদের গ্রামের একজন লোক তোমাদের ওদিকে গেলে যাওয়ার সময় জিজ্ঞেস করেছিল।
বৌমা, তোমার বাপের বাড়িতে কোনো খবর দিতে হবে?
তাও আমি বলেছিলাম না।
কোনো খবরই দিতে হবে না?
না, তবে দাদার সঙ্গে যদি দেখা হয়, কিছু যদি জিজ্ঞেস করে, তখন বলো যে তোমার বোন মরতে বসেছে। তুমি সেই কথা শুনেই ছুটে এসেছো দাদা, কিন্তু এটা তুমি কি করলে? যা হওয়ার তা হয়ে গেছে, তাই আর ভেবে চিন্তেও কোনো লাভ নেই। এখন ভালোই ভালোই এ পথ ত্যাগ করে অন্য পথে বাড়ি ফিরতে পারলেই হয়। কিন্তু বাড়ি ফেরার আগে সেই রাতেই হরিহর দুই একবার রক্তবমি করে অসুস্থ হয়ে পড়ল। শুধু কি রক্তবমি, সেই সঙ্গে প্রবল জ্বর আর ভুল বকা। পরদিন সকালেই হরিহরের ইচ্ছে মতো ওর বোনের বাড়ির লোকেরা হরিহরকে গরুর গাড়িতে শুয়ে তার গ্রামে পাঠিয়ে দিল। বালিডাঙ্গা থেকে অত শরীর খারাপ নিয়ে মথুরাপুরে ফিরে এলো বটে হরিহর, তবে কিনা কাজের কাজ কিছুই হলো না। যত দিন যেতে লাগলো ততই স্বাস্থ্যের অবনতি ঘটতে লাগলো। বহু ডাক্তার বদ্যি ওঝাপত্র করলো কিন্তু না, কিছুতেই হলো না। হাজার রকমের টুকটাক জল পড়া ঝাড়ফুঁক সবই বৃথা হলো। অবশেষে এক সত্যিকারের গুণিনের সন্ধান পেল ওর বাড়ির লোকেরা। গুণিনকে সন্তুষ্ট করে ডেকে আনতেই সব দেখে শুনে গুণিন বললেন,
হ্যাঁ আমি পারবো এ ভূত ছাড়াতে, এবারও জাদুরের ভূত, খুব রেগে গিয়ে ধরে আছো ওকে।
তা গুণিনের ঝাড়ফুঁকে সত্যি কাজ হলো। দু চারবার সর্ষে চুঁড়া ছুঁড়ে মারতেই আর প্যাকাটির ফু দিতেই বাবারে মারে করে ভূত হরিহরকে ছেড়ে পালাতে পথ পেল না। কিন্তু মুশকিল হলো এই, গুণিন আসেন ঝাড়ফুঁক করেন ভূতও পালায়, কিন্তু যেই গুণিন বাড়ি ফেরেন ভূত এসে আবারও ধরে। বারবার যখন এইরকম হতে থাকে রোগীর বাড়ির লোকেরা তখন আবার ধরে গুণিনকে, বলে বাঁচান মশাই মরে গেলুম, আর তো পারি না, আপনি গেলেই রোগী সুস্থ হয় আর আপনি খালপার হলেই আবার ধরে রোগীকে। তো সেদিন গুণিন নিবারণ হালদার মশাই খুবই রেগে বললেন,
আজই তাহলে ও বেতার শেষ দিন হোক, ওর জন্য আমার কেন বদনাম হয়, তা ঠিক আছে তোমরা তোমরা যাও, আজ গিয়ে আমি আমি এমন ওষুধ দেব যে ওর আর ধারে কাছে কোনো ভূত কখনো আসতে সাহস করবে না, ও ভূত তখন ছাড়।
এই বলে হালদার মশাই তার শেষ দাওয়াই ব্রহ্ম কবচ হাতে নিয়ে রওনা হলেন রোগীর বাড়ির দিকে। গ্রাম শুদ্ধ লোক গুণিনের কেরামতি দেখবার জন্য হা করে বসেছিল। গুণিন যেতেই হই হই করে উঠল সকলে। হালদার মশাই বললেন,
না আজ আর আমি কোনো রকম ঝাড়ফুঁক করব না, একটা রক্ষা কবচ পরিয়ে দেব শুধু, তারপর দেখব কোন ভূতে কি করে ওকে ধরে।
গুণিনকে দেখেই ভূত পালালো। সুস্থ লোকটির গলায় কবচ বেঁধে গুণিন বললেন,
এই তোমার রক্ষা কবচ বাবা, খুব যত্নে এটাকে রেখো, অন্তত বছর খানিক আর তোমাকে ভূতে ধরবে না।
হরিহর হালদার মশাইকে প্রণাম করল এবং সত্যি সত্যি হাত ছেড়ে বাঁচল সে। অর্থাৎ সেদিন গুণিন চলে যাওয়ার পরেও আর তাকে কোনো ভূতেই ধরল না। এই ব্যাপারে ওঝা হিসেবে নিবারণ হালদারের ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। পড়বে নাই বা কেন, এমন বেয়াড়া ব্যাপার তো হামেশা ঘটে না, তা কে কবেই বা এসব দেখেছে। ওই রকম একটা ট্যাঁটা ভূতকে জব্দ করা কি চারটিখানি কথা। হালদার মশাইও তাই বিজয় গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে লাগলেন চারদিকে। পরদিন সন্ধেবেলা ফাঁকা মাঠে একা পেয়ে ভূতেরা এসে ধরল হালদার মশাইকে। বলল,
হালদার তুমি মস্ত গুণিন, গুণিনের সেরা গুণিন, কিন্তু আমাদের পেছনে লেগে তুই খুব একটা ভালো করলি না, এখনো বলছি আমাদের শিকার আমাদের হাতে তুলে দে।
হালদার বললেন, থাম বাটারা, আমি নিবারণ হালদার, আমার সঙ্গে লাগতে আসিস না, আর ওকে তোদের হাতে ফিরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাহলে এই যে দেশময় ধন্যি ধন্যি পড়ে গেছে আমার নামে, সব তাহলে বৃথা হয়ে যাবে, তোরা অন্য কাউকে ধর, আমি তাকে ছাড়াবো না।
হরিহর আমাদের শিকার, আমরা খুব রেগে আছি ওর উপর, কাজেই ওকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না।
তা আমার কি, হরিহরকে ভালো করে আমার দেশ জোড়া খ্যাতি, শুনলাম আমিও হারাতে চাই না। ভূতেরা বলল,
আমাদের কথা তাহলে তুই শুনবি না?
না।
ঠিক আছে, আমরাও এর বদলা নেব। তোর একটি মাত্র ছেলে তো, আনাচে কানাচে যেখানে সেখানে ঘোরে, আমরা তার গলা টিপে মারব। তবে তোকে আমরা আর একবার ভেবে দেখার সময় দিলাম।
তোদের যা ইচ্ছে কর।
তা তো করবো, কিন্তু এখনো বলছি হালদার, ওই কবচ তুই খুলে নিয়ে আয়।
সম্ভব নয়।
তাহলে ধরলাম তোর ছেলেকে। তোর ছেলে এখন পুকুর পাড়ে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। ধরলাম ওকে, এখনই বেশি ক্ষতি করব না, তবে ঘাটটা একটু ব্যথা করে দেব।
বলে একটু নীরবতার পর আবার বলল,
তোর ছেলের মুখ দিয়ে এখন রক্ত উঠছে হালদার, তাড়াতাড়ি যা। তবে তুই যাওয়ার আগেই আমরা ওকে ছেড়ে দেব।
এই কথা বলেই ভূতেরা বেপাত্তা। আর নিবারণ হালদারও দারুণ ভয় পেয়ে ছুটলেন সেই পুকুর পাড়ে তার ছেলের কাছে। ওই তো তার ছেলেকে ঘিরে সবাই কেমন গোল হয়ে বসে আছে। তবে কি সত্যিই ভূতেরা ধরল ওকে? হালদার মশাই গিয়ে ঝাড়ফুঁক করে জল পড়া দিয়ে ছেলেকে ঘরে আনলেন। ছেলের তখন প্রবল জ্বর, অনবরত ভুল বকছে, শুধু বলছে,
ও বাবা গো, কি বড় বড় চোখ, ও বাবা গো, আমাকে কামড়াতে আসছে, আমি মরে যাব বাবা গো, ওই দেখো আমার আবার কাঁচা যাচ্ছে।
হালদার মশাই দেখলেন গতিক সুবিধের নয়। তার যত রকম বিদ্যে জানা ছিল প্রয়োগ করে ছেলেকে তিনি সুস্থ করবার চেষ্টা করলেন। অবশেষে অনেক চেষ্টার পর একটু সুস্থ হলো ছেলেটি। পরদিন সন্ধেবেলা ভূতেরা আবার হালদার মশাইকে বলল,
কে গুনিন, দেখলি তো আমাদের মহিমা, আমরা যা বলি তা করি, এখনো সময় আছে, কিন্তু তোর ছেলেকে শুধু ধরে একটু মোচড় দিয়ে ছেড়ে দিয়েছে, এবার কিন্তু জানে মেরে ফেলব, ভেবে দেখ কি করবি। তোর কাছে খ্যাতি বড় না ছেলে বড় ভেবে দেখ, তোর কিন্তু এই একটি মাত্র ছেলে।
হালদার বললেন,
আমার কাছে খ্যাতি বড় ছেলে নয়।
ঠিক আছে, হরিহরের বদলাটা তোর ছেলেকে দিয়েই নিতে হবে দেখছি, তবে আর একবার সুযোগ তোকে দেব।
হালদার চিন্তায় মগ্ন হয়ে বাড়ি ফিরলেন। চিন্তার কারণ আছে বই কি? হতচ্ছাড়া ভূতগুলো আগে যদি কিছু বলতো তখন না হয় চিন্তা করে দেখা যেত, কিন্তু এখন নিজের হাতে লোকের গলায় কবচ বেঁধে সেই কবচ খুলে আনবে কি করে? এদিকে ওদের যত রাগ এখন ছেলেটার উপর পড়েছে। হালদার মশাইয়ের সবকিছু যেন গোলমাল হয়ে যেতে লাগলো। বাড়ি ফিরতেই হালদার মশাইয়ের স্ত্রী কেঁদে এসে হালদারের পা দুটি জড়িয়ে ধরলেন। হালদার বললেন,
কি ব্যাপার হলো, কি তোমার কাঁদছো কেন?
হালদারের স্ত্রী বললেন, তার আগে বলো তোমার কি সত্যি সত্যি মতিচ্ছন্ন হয়েছে?
তার মানে
তুমি ভালো করেই জানো।
আরে কি হলো বলবে তো?
হালদারের স্ত্রী বললেন, কি হলো তুমি জানো না? এই তো একটু আগেই পুকুর ঘাটে আমাকে দেখা দিয়ে ওরা বলে গেল তুমি নাকি ওদের কথায় রাজি হচ্ছ না। ওরা বলছে এখনো সময় আছে, হালদার মশাইকে একটু বুঝিয়ে বলো যেন ওই কবচটা কালি গিয়ে খুলে নিয়ে আসে। ওরা এ কথাও বলেছে, আমরা সচরাচর কারো ক্ষতি করি না। ওই লোকটাকে বারণ করা সত্ত্বেও আমাদের জরুরি মিটিং এর দিন ও জোর করে ওই মাঠে গিয়েছিল। শুধু তাই নয়, ওরা বারবার বলেছে তুমি ওঝাগিরি করছো বলে ওদের কোনো রাগ নেই তোমার উপর, কিন্তু ওদের কথা যদি তুমি না শোনো, যদি তুমি ওদের মুখের গ্রাস ফিরিয়ে না দাও, তাহলে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই ওরা তোমার ছেলেকে মারবে, আমাকে মারবে। এখন বলো তোমার এত দরদ কেন ওদের উপর? কিসের এত জেদ তোমার? শুধু তোমার গোয়ার তুমি জন্যই না ওরা আমার ছেলেটার মুখ দিয়ে খানিকটা রক্ত উঠালো। সব জেনে শুনে চুপ করে আছো তুমি? তুমি বাপ না পিসাচ? হালদার মশাই এবার রীতিমতো ভয় পেয়ে বললেন,
ওরা বুঝি এইসব কথা বলেছে তোমাকে?
আলদার স্ত্রী বলল, না বললে জানলাম কি করে আমি? কিন্তু মুশকিল হয়েছে কি জানো, আমি ওই কবচ কি করে খুলে আনবো? আলদার স্ত্রী বলল, কেন, কাল সকালেই তুমি অন্য একটা বাজে কবচ হাতে নিয়ে ওদের বাড়ি যাও, তারপর গিয়ে বলো এই নতুন কবচটা আরো বেশি জোরালো। এই কথা বলে আসল কবচটা খুলে নিয়ে নকল কবচটা পরিয়ে দিয়ে চলে এসো। ভূতেরা বলেছে ওই কবচ খুলে নিয়ে তুমি ঘরে ফিরলেই ওরা আর এক মুহূর্ত দেরি না করে মেরে ফেলবে লোকটাকে, ঝামেলা একেবারেই চুকে যাবে। হালদার মশাই বললেন,
বেশ তাই করব, ওরা আবার এলে এই কথাই তুমি বলে দিও।
হালদার গিন্নি দুহাত জোর করে কপালে ঠেকালেন। পরদিন সকালে হালদার মশাই নতুন একটি কবচ নিয়ে আবার গেলেন মথুরাপুরে। হরিহর তখন গোয়ালে গরু বাছুরের দেখাশোনা করছিল। হালদার মশাইকে দেখেই এগিয়ে এসে বলল, ব্যাপার কি হালদার মশাই? হালদার মশাই বললেন,
ব্যাপার কিছুই না, শুধু দেখতে এলাম আর কোনো অসুবিধে হচ্ছে কিনা।
কি যে বলেন, আপনার দেওয়া কবচ গলায় বেঁধে রেখেছি, ভূত তো ভূত, ভূতের বাবারও সাধ্য নেই যে এখানে আসে।
ঠিক আছে, এখন ওই কবচটা তুমি আমাকে ফেরত দাও।
সে কি?
ভয় নেই, এই কবচের বদলে তোমাকে আর একটা এমন কবচ দেব তা আরো সাংঘাতিক। এই কবচটা তো শুধু তোমাকে রক্ষাই করবে, কিন্তু এই নতুন কবচ রক্ষা করবে তোমার পুরো পরিবারকে।
এই কথা শুনে হরিহর সরল বিশ্বাসে কবচটা খুলে দিল হালদার মশাইকে। তারই দেওয়া জিনিস তিনি ফিরিয়ে নেবেন, এতে অবিশ্বাস করার কিছুই নেই। ঘুরিয়ে ফিরিয়ে হয়তো নতুন কোনো কবচ দেবেন, এরকম তো হতেই পারে। তাই সরল বিশ্বাসে কবচটা হালদার মশাইকে দিয়ে দিল হরিহর। হালদার মশাই নিজ হাতে ওর গলা থেকে কবচটি খুলে নিয়ে নতুন একটি নকল কবচ বেঁধে দিলেন। তারপর ভগবানের নাম স্মরণ করে বেরিয়ে এলেন ওদের বাড়ি থেকে। মথুরাপুরের সীমানা যেই পেরিয়েছেন, অমনি শুনতে পেলেন কে যেন বলল,
আমাদের রাজা তোর উপর খুব খুশি হয়েছে গুনিন, আমরা তোর উপর সন্তুষ্ট, আর তোর বউ ছেলের কোনো ভয় নেই, এখন ওরা নির্ভয়ে চলাফেরা করতে পারবে, তোর ছেলের উপর থেকে আমাদের দৃষ্টি সরিয়ে নিচ্ছি। আর এও বলে রাখছি, আমরা যদি কাউকে কখনো ধরি আর ওঝা হয়ে তুই যদি সেখানে যাস, তাহলে তোকে দেখা মাত্রই আমরা তাকে ছেড়ে দেব।
হালদার মশাই নিশ্চিন্ত হলেন, একজন রোগীকে সারাতে না পারলেও এরকম অনেক রোগীকে যদি বাঁচাতে পারেন সেটাই বা মন্দ কি? তার কর্মদক্ষতা তাতে কিছু মাত্র কমবে না, বরং উত্তরোত্তর সুনাম বৃদ্ধি পেতে থাকবে। ওদিকে হালদার মশাই চলে আসা মাত্রই হরিহরও হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ওর বাড়ির লোকেরা দেখল হরিহরের মুখটা যেন বিকৃত হয়ে যাচ্ছে, হরিহর কথা বলতে পারছে না, দুটো চোখ ঠেলে বেরিয়ে আসছে, এক অদ্ভুত আতঙ্কে নীল হয়ে আসছে ক্রমশ। বাড়ির লোকেরা দেখতে না পেলেও হরিহর বেশ বুঝতে পারল কালো পোড়া দুটো হাত ওর গলা টিপে ওকে মেরে ফেলতে চাইছে। হরিহরের শ্বাস বন্ধ হয়ে এলো, ও ধীরে ধীরে লুটিয়ে পড়ল মাটির বুকে। ওর মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে এলো, তারপর প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ল মাটির বুকে। ওর বাড়ির লোকেরা গুনিনকে ডাকতে ছুটল, কিন্তু গুনিন তখন কোথায়? গুনিন তখন নাগালের বাইরে।
এতক্ষণ শুনলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা বালিডাঙার মাছ গল্পটি, আর এটা পড়ে শোনালো সেতু। আর আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও এফএম 89.2 তে, সাথে আছে শর্মি। আর শুনে যাচ্ছে কুয়াশার মূল কাহিনী। আর আজকে মূল কাহিনী লিখেছেন শাহজাদ হোসেন। গল্পটির প্রথম পর্ব এখন শুনবেন, তারপরে আবারও ফিরে আসছি গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে, সঙ্গেই থাকবেন। হাউস 33, বাড়ির নাম ছায়ানীড়। এই এলাকার সবচেয়ে সুন্দর এবং পুরনো বাড়িগুলোর মধ্যে এই বাড়িটি অন্যতম। বাড়িটি দুইতলা, নিচতলায় থাকে রিপন সাহেবের পরিবার আর দ্বিতীয় তলায় থাকে হানু সাহেবের পরিবার। বাড়ির মালিক এখানে থাকে না, ঢাকায় তার আরো দুটো বাড়ি আছে, বাড়িওয়ালা সেখানেই থাকে। রিপন সাহেবের একমাত্র সন্তানের নাম আঁচল। রিপন সাহেবদের পরিবারটি খুবই ছোট, পরিবারে মাত্র তিনজন সদস্য, সে নিজে, তার মেয়ে আর স্ত্রী। আর রিপন সাহেব বেশ হাসি খুশি একজন মানুষ। তবে কাল ডাক্তার রিপোর্ট দেখে জানালো রিপন সাহেবের ব্লাড ক্যান্সার হয়েছে। খুব শীঘ্রই দেশের বাইরে নিয়ে তার চিকিৎসা করাতে না পারলে হয়তো রিপন সাহেবকে বাঁচানো আর সম্ভব হবে না। তাই সিদ্ধান্ত নেওয়া হলো রিপন সাহেবকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে ভারতে। এদিকে রিপন সাহেবের পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। আর ঘড়িতে এখন সময় ঠিক দুপুর 12টা। আঁচলের কলেজের সামনে দাঁড়িয়ে আছে নাহিয়ান। নাহিয়ান হারুন সাহেবের ছোট ছেলে আর সেই সাথে আঁচলের বয়ফ্রেন্ড।
এই আঁচল, এই
তুমি এখানে আর আমি তোমাকে ওই পাশে খুঁজে খুঁজে হয়রান।
খুঁজাখুঁজি করা ছাড়া কি আর কোনো উপায় আছে? তোমার বাবা তো আর তোমার ফোন ইউজ করতে দিবে না। তাহলে তো
এই বাদ দিবা, শোনো তোমাকে না জরুরি কিছু বলার ছিল।
কি পালিয়ে টালিয়ে যাবো নাকি?
হ্যাঁ, সব সময় ফাজলামি ভাল লাগে না, খুব সিরিয়াস কথা।
আচ্ছা বলে ফেলো।
ডাক্তার বলেছে বাবাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে।
কোথায় নিবে?
এই যে ইন্ডিয়াতে।
কবে নিবে কিছু ঠিক হলো?
পরশু যাবে।
তুমি যাচ্ছ?
না আমি যাব না, আমার পরীক্ষা তো 2 মাসও নাই, তাই আমাকে এখানে রেখে যাবে।
তাই ভালো।
জানো বাবার দিকে তাকালে না আমার খুব কষ্ট লাগে।
এত হাসি খুশি একজন মানুষ হঠাৎ এত নুয়ে পড়ল, ওনাকে দেখে কারি বা খারাপ না লাগবে বলো?
বাবা আমার জন্য কিনা করেছে, অথচ তার এই অবস্থা আর আমি কিছু করতে পারছি না।
আমি কি একবার গিয়ে দেখে আসবো?
না তুমি যেও না, মা জানে আমাদের কথা, উনি এই নিয়ে কিছু বলুক তা আমি চাই না।
ওকে, ওনারা ফিরবে কবে?
তা জানি না।
তুমি একা একা থাকতে পারবা?
আমার নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিকই পারবো।
তুমি ঘুমানোর সময় আমার বোনকে নিয়ে যাও।
তুমি বাবার জন্য দোয়া করো।
অবশ্যই।
সকাল 8টার ট্রেনে রিপন সাহেব এবং তার স্ত্রী রওনা দেয় ভারতে। ওখানে বেশ কিছুদিন থাকার কথা। সেখানে পৌঁছাবার পর তারা দেখত যেখানকার হোটেলগুলো বেশ উন্নত মানের। তারা দুজন একটি খুব ভালো হোটেলে উঠল। হোটেলটি বেশ জাঁকজমকভাবে সাজানো। অন্যদিকে আঁচলের মা কাজের বুয়া রাবিয়াকে বলেই আছে সে যেন আঁচলের সঙ্গে রাতে ঘুমায়। তাই বিকেলবেলায় এসে হাজির হয় রাবিয়া। রাবিয়াকে দেখে আঁচল আকাশ থেকে পড়ল।
কি ব্যাপার তুমি? আপনার আম্মা আমারে আইতে কইছে, রান্না বান্না আপনাকে করতে হবে না। মা বাবা যতদিন না আসে ততদিন আমি রান্না করে নিতে পারবো, আপনার আসতে হবে না।
না না, আপনার আম্মায় আমারে বলছে আমি যেন আপনার লগে রাইতে শুই।
কি তোমার মাথা ঠিক আছে? তুমি আমার সাথে রাত্রে ঘুমাবা?
আপনার আম্মা আমারে কইয়া গেছে।
না না, তোমার সাথে তো আমি রাতে ঘুমাবো না। আর তোমার নিজের দিকে একবার তাকিয়ে দেখছো? দেখে না পা, আপনার আম্মায় আমারে কইছে দেহাই আইসি। আচ্ছা তুমি চলে যাও।
তাই আপনি একা একা কেমনে ঘুমাইবেন?
আমার কথা তোমাকে চিন্তা করতে হবে না, তুমি নিজের কাজে যাও।
আপনারে একা রেখে আমি যাইতে পারুম না।
আমি আমার বান্ধবীকে নিয়ে আসবো, ও আমার সাথে রাতে থাকবে, তুমি যাও তো।
ঠিক আছে, তা আমি যাই।
ঠিক আছে,
আর আপনার আম্মা এলে আমারে খবর দিতে কইয়েন।
ঠিক আছে, তুমি এখন যাও।
আঁচল মেয়েটা একটু অহংকারী, তাই হয়তো এক শ্রেণীর মানুষ আঁচলকে একেবারেই পছন্দ করে না। একমাত্র সন্তান বলে বাবা মা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি আঁচলের গায়ে। আঁচল অহংকারী হলেও হিংসুতে কিন্তু না। আঁচলের হাতে গোনা 3-4টা বান্ধবী, বেশিরভাগ সময় সে একাই কাটায়। একা সময় কাটানোটা সত্যিই খারাপ না। এদিকে পরদিন থেকে দেখা গেল আসলদের বাড়ির দরজায় তালা ঝুলছে। আর কোথাও যেতে হলে তালা দেওয়া ছাড়াই বা উপায় কি? ঠিক চার দিন পর দুপুরবেলা হারুন সাহেবের ঘরে বেল বেজে উঠল।
কাকে চাই?
বেল শুনে বেরিয়ে এলেন হারুন সাহেব।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কে আপনি?
আমি আসলদের কলেজের শিক্ষক। আচল চার দিন ধরে কলেজে যাচ্ছে না, ও ব্যবহারিক পরীক্ষাও দেয়নি, তাই ওর খোঁজ নিতে এলাম।
ওর বাবার তো ব্লাড ক্যান্সার, তাই ওর বাবাকে ভারতের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
আচলও কি গেছে?
না, যায়নি। তবে ওর বাবা মা ভারত যাওয়ার পরদিন থেকেই ওদের ঘরে তালা দেওয়া। এখানে মেয়েটা একা তো, তাই হয়তো কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেছে।
ওর রেজিস্ট্রেশনে একটা সমস্যা হয়েছে, দুদিনের মধ্যে সমস্যাটা সমাধান না হলে আচল এজিতে পরীক্ষা দিতে পারবে না। সমস্যাটা সমাধান করতে হলে আচল কি লাগবে?
ও আচ্ছা, আপনি দাঁড়ান, আমি আচলের মায়ের নাম্বার এনে দিচ্ছি।
ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি।
এই যে নিন, আপনি এই নম্বরে যোগাযোগ করলেই আশা করি আচলকে পেয়ে যাবেন।
জি, আপনাকে ধন্যবাদ, আমি তাহলে আজ আসি।
জি আসুন।
আচলের শিক্ষক আচলের মাকে সব খুলে বললে আচলের মা জানায় আচলের বাসায় থাকার কথা। আর ঢাকায় তাদের তেমন কোনো আত্মীয় স্বজন নেই যেখানে আচল যেতে পারে। শিক্ষক সহপাঠী সবাই খোঁজাখুঁজি শুরু করলো আচলকে, সব জায়গাতে খোঁজ নেওয়া হলো, কিন্তু আচলকে কোথাও পাওয়া গেল না। অন্যদিকে আচলের বাবা মাও সব শুনে অস্থির হয়ে গেছে, বারবার ফোন দিয়ে খবর নিচ্ছে। চেনা জানা সবার বাসায় ফোন করলো আচলের মা, তবে কেউ জানে না আচলের কথা। কি হলো মেয়েটা, হঠাৎ কোথাও উধায় হয়ে গেল? পরদিন সকালে শিক্ষক আবার এসে হাজির হারুন সাহেবের দরজায়।
ও আপনি আচলকে পেলেন?
আচলের মায়ের সাথে কথা হয়েছে, উনি বলল ওনাদের কোনো আত্মীয় ঢাকায় থাকে না, আচল বাড়িতেই থাকার কথা। কিন্তু
কি বলেন, আচল তাহলে কোথায় যেতে পারে?
কিছু মনে করবেন না, আমার ধারণা আপনি জানেন আচল কোথায় গেছে।
কেন আপনার এমন ধারণা হলো?
কারণ আমি জানতে পেরেছি আপনার ছেলে এবং আচলের মধ্যে একটা সম্পর্ক আছে। তো ওদের যদি এখানে কোনো আত্মীয় না থাকে তাহলে আচল আপনার ছেলের সাথে থাকার কথা।
দেখুন, আমার ছেলে আর যাই করুক, নির্লজ্জের মতো কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যাবে না।
এছাড়া তো আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না। দেখুন, আচলকে আজকের মধ্যে যদি না পাওয়া যায় ও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না।
আপনি যা ভাবছেন, আমার ছেলে এমন কিছুই করতে পারে না।
সব বাবা মায়ের কাছে তার ছেলে ও মেয়েরা খুবই ভালো এবং নির্দোষ হয়, তবে বাস্তব জীবনে আসলে সবাই তার উল্টো।
আমার ছেলে বাসাই আছে,
ডাকুন আপনার ছেলেকে।
নাহিয়ান, এই নাহিয়ান, এই ঘরে একবার আয় তো। হ্যাঁ বাবা, বলো। উনি আচলের শিক্ষক, তোর সাথে একটু কথা বলতে চাই।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, তোমার সাথে কিছু কথা ছিল।
জি বলুন।
আচলে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন একটা সমস্যা হয়েছে, আচলকে ছাড়া এই সমস্যাটার সমাধান করা সম্ভব না, আচলকে তাই খুব প্রয়োজন।
আচলকে নিয়ে যান।
আচল কোথায়
জানি না তো, কিছুদিন ধরে তো দরজায় তালা দেয়া।
দেখো, আমি ভালো করেই জানি যে তুমি জানো আচল কোথায় আছে, প্লিজ তুমি আমায় বলো ও কোথায়।
দেখুন, আমি জানি না, আমি জানবো কিভাবে?
তুমি সব জানো, তুমি না জানলে কে জানবে? আমি সব জানি, তুমি এখন আমায় বলো, আমি ছাড়া আর কেউ জানবে না।
স্যার দেখুন, আমার সাথে ওর শেষ কথা হয়েছিল আচলের মা বাবা ইন্ডিয়া যাওয়ার দুদিন আগে, তারপরে আর দেখাও হয়নি, কথাও হয়নি।
দেখুন হারুন সাহেব, আপনার ছেলে সত্যি কথা বলছে না, আচলের মা বাবা আসলে কিন্তু এমনি এমনি ছেড়ে দিবে না।
স্যার আমি সত্যি কথাই বলছি, আমি জানি না আচল কোথায়।
হারুন সাহেব, আমি উঠলাম।
পরদিন দুপুরবেলা আসলে বাবা মা এলো হাউস থেকে, একা এলো না, সঙ্গে নিয়ে আসলেন এক গাড়ি পুলিশ। অপহরণের দায়ে গ্রেফতার করা হলো নাহিয়ানকে। পুলিশ নাহিয়ানকে শার্ট পর্যন্ত পরার সময় দিল না, তাড়াহুড়ো করে ঘর থেকে বের করেই পুলিশ নাহিয়ানকে জিভে তুলে নিল। পুলিশ জানালো রিপন সাহেব নাহিয়ানের বিরুদ্ধে আচল অপহরণের অভিযোগ এনেছে, একটি মামলাও করা হয়েছে। পুলিশ হাবিশাহকে বলল আচলকে পাওয়া গেলেই ছেড়ে দেওয়া হবে নাহিয়ানকে। পুলিশের ওসি ইকবাল করিম নাহিয়ানকে অনেক ধমকাধমকির পর শুরু করলেন জিজ্ঞাসাবাদ।
মেয়েটাকে কই রাখছিস? ভালোই ভালোই বল।
ও কোথায় আমি জানি না।
ডান্ডা চিনিস?
ডান্ডা? জি চিনি।
ডান্ডা খাইলে সব জানবি, ডান্ডা খাওয়ার আগে সব বলে দে। তুইও সেফ,
আমিও সেফ। দেখেন আমি কিছুই জানি না, জানলে অবশ্যই বলতাম।
ঠিক আছে, খুব ভালো কথা, তুই কিছুই জানিস না। এবার তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দে।
জি বলুন।
আচ্ছা, তোরা তো প্রেম করতি, এটা তো ঠিক?
জি
ঠিক। কতদিন ধরে তোরা প্রেম করিস?
এই 2 বছর হবে।
ওই মেয়ের সাথে তোর শেষ দেখা কবে হয়?
1 সপ্তাহ আগে।
তখন তোদের মধ্যে কি নিয়ে কথা হয়?
শুধু ওর বাবার ইন্ডিয়া যাওয়ার বিষয় নিয়ে কথা হয়েছে।
ও নিজে কোথাও যাবার কথা বলেছিল?
না, তেমন কিছু বলেনি।
আচ্ছা, তোরা ফোনে কথা বলতি?
না না।
কেন বলতি না?
কারণ ওর ফোন ছিল না, তবে ওর মার ফোন দিয়ে মাঝে মাঝে কথা হতো, বাট এই কয়েক মাস ফোনে কথা হয়নি।
ওকে, তোদের কি প্রতিদিনই দেখা হতো?
না, এই 2-3 দিন পর পর।
ওর বাবা মা চলে যাবার পর ওকে খুঁজিস নাই কেন?
কারণ ওর সামনে HSC এক্সাম, তাই আমি চাচ্ছিলাম যে ও এই কিছুদিন শুধু পড়াশোনা করুক, আমি চাইনি যে ওর অসুবিধা হোক।
নাহিয়ানের কাছে তেমন কোনো ক্লু পাওয়া গেল না। নাহিয়ানের সব কথার পেছনে যুক্তি আছে, তবু তাকে হাজতেই রাখা হলো, কারণ এই মামলার একমাত্র সন্দেহবাদী নাহিয়ান। আচলের মা বাবার কোনো শত্রু নেই, আচলের বাবা মার ধারণা এই ছেলে লুকিয়ে রেখেছে তাদের মেয়েকে। পুলিশের সন্দেহের বাইরে কেউই নেই, সবাইকেই সন্দেহের চোখে রাখতে হয় পুলিশকে, এমনকি মা বাবাদেরকেও। বাবা মার সাথে কথা বলে জানা গেছে রাবেয়া নামে তাদের একটি কাজের মেয়ে আছে, রাতে তার সাথে ঘুমানোর কথা ছিল আচলের, তবে কেন ঘুমানো না? তবে কি এই মেয়েটি সব জানে? তাই ডেকে আনা হলো রাবেয়া নামের কাজের মেয়েটাকে।
তোমার নাম কি রাবেয়া?
জি আমার নাম রাবেয়া।
পুরো নাম?
পুরো নাম হইলো রাবেয়া খাতুন, তাই সবাই আমায় রাবেয়া কইয়া ডাকে।
যা যা বলবো ঠিক ঠিক উত্তর দিবা?
জি স্যার, আমি সব সময় সত্য কথা কই।
তোমার না আচলের সাথে রাতে থাকার কথা?
জি স্যার, থাকতের কথা আছিল।
তো তুমি কি আসছিলা?
হ্যাঁ আসছিলাম তো, তাই থাকি নাই।
কেন থাকোনি? তোমাকে তো ওর সাথে থাকতে বলা হয়েছিল।
আমি তো থাকতেই চাইছিলাম, তাই আমি আপার বাসা যাওয়ানোর পর আপায় আমারে ভাগাইয়া দিছে।
কেন, তুমি কি করেছো যে তোমায় তাড়িয়ে দিল?
আমি কিছুই করি নাই, উনি বলছিল আমার লাগে ঘুমাইবেন না।
আর তাই তুমি চলে গেলে?
না তখনও যাই নাই, তাই উনি যখন কইলো ওনার বান্ধবী নিয়ে আইবো তখন আমি চলে যাই।
বান্ধবী? কোন বান্ধবী, নাম কি, কোথায় থাকে?
না স্যার এইগুলো তো কয় নাই, শুধু কইছে বান্ধবী নিয়ে ঘুমাইবো, আমি যেন চলে যাই, তারপর আমি চলে যাই।
তারপর আর তুমি আসোনি?
আরেকদিন আইছিলাম দেখতে।
তো ওই দিন কি দেখলা?
দরজায় তালা মারা আছিল।
আচলদের ঘরে যে তালাটা লাগানো সেটা ভাঙার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু তালাটা কিছুতেই ভাঙা যাচ্ছে না। এটা কোনো সাধারণ তালা নয়, এটি আচলের মামা ইতালি থেকে পাঠিয়েছে। পুলিশ কনস্টেবল জয়নাল দেয়াল টপকে উঠে গেলেন বাড়িটির পেছনের দেয়ালে। দেয়ালের উপর থেকে ভেন্টিলেটর দিয়ে তাকাতেই ঘরের ভিতরে আবছা আবছা দেখা যাচ্ছে। ঘরের ভিতরে ফ্যান ঘুরছে, কিছুটা লাইটের আলো চোখে পড়ছে, তার মানে ভেতরে কেউ আছে। ওসি ইকবাল করিম আর 2 কনস্টেবল মিলে আচলদের ঘরের কাছের দরজাটি ভাঙল। দরজাটা ভাঙতে ইচ্ছে একটা পচা গন্ধ ঘিরে ধরলো সবাইকে। ঘরের ভেতর প্রচন্ড দুর্গন্ধ, ঘরের ভেতর ফ্যান চলছে, লাইট জ্বলছে। একটু সামনে এগোতেই চোখে পড়লো একটা মেয়েকে, চিত হয়ে পড়ে আছে ড্রয়িং রুমের মেঝেতে। মেয়েটার কাছাকাছি যেতে গন্ধটা আরো তীব্র হলো, দেখে বোঝা যাচ্ছে বেশ কিছুদিন আগে খুন করা হয়েছে মেয়েটাকে। মেয়েটার লাশ পাঠিয়ে দেওয়া হলো পোস্টমর্টমের জন্য। পুলিশ লাশের পাশে একটি খাতা পেল, খাতার মাঝের এক পৃষ্ঠায় অনেকবার লেখা আছে, নাহিয়ান নাহিয়ান নাহিয়ান।
তুই মেয়েটাকে খুন করলি কেন?
আমি আবার কাকে খুন করলাম?
সাধু সাধিস, এখন কাকে খুন করেছিস তাই মনে করতে পারছিস না?
কে খুন হয়েছে ওটা তো বলেন।
আচল নামের মেয়েটা।
কি? না না, আপনি আপনি ভুল বলছেন, ও মরতে পারে না।
মরেনি, খুন হয়েছে, খুন।
না না, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না।
কে খুন করেছে তাও আমরা জানি।
কে কে খুন করলো আমার আচলকে? তুই, তুই সেই খুনি।
আমি আমি কেন খুন করতে যাব আচলকে?
কেন খুন করেছিস তা তো তুই বলবি। আমি খুন করেছি তা কিভাবে বুঝলেন?
কারণ মৃত্যুর আগে আচল একটা খাতায় অনেকবার তোর নাম লিখে গেছে, যেন মৃত্যুর পর ওর খুনি ধরা পড়ে।
ও তো সব খাতায় আমার নাম লিখত, ও মাঝে মাঝে পরীক্ষার খাতায়ও আমার নাম লিখে আসত।
বাঁচার জন্য যতই চেষ্টা করো কোনো লাভ হবে না। মৃত্যুর আগে এই খাতায় খুনির নাম লিখেছে, এটাই বড় প্রমাণ।
না, এটা কোনো প্রমাণ হতে পারে না, ওর অনেক খাতায় আমার নাম লিখা থাকে।
আমার হাতে সব প্রমাণ আছে বাছাধন, এবার তুই শুধু স্বীকার করার বাকি।
আপনি বিশ্বাস করুন, আমি খুন করিনি।
না না, তুই খুন করেছিস ওই মেয়েকে। এবার শুধু বল কেন খুন করেছিস আর কিভাবে খুন করেছিস।
সত্যি বলছি, আমি খুন করিনি।
ঠিক আছে, পোস্টমর্টম রিপোর্ট এলেই বাকিটা বোঝা যাবে কাহিনী আসলে কি।
প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি খুন করিনি।
ওয়েট ওয়েট অ্যান্ড সি, রিপোর্টটা হাতে এলেই সব পরিষ্কার হয়ে যাবে।
কুয়াশা।
এতক্ষণ শুনছিলেন আফিল কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব, যেখানে আমরা দেখিনি ছায়ানীর নামে খুব সুন্দর একটি দোতলা বাড়ি। সেই বাড়ির একতলায় থাকেন রিপন সাহেব, তার পরিবার অর্থাৎ তার স্ত্রী এবং তার কন্যা, এবং দ্বিতীয় তলায় থাকেন হারুন সাহেব, তার পরিবার এবং তাদের একটি ছেলের নাম নাহিয়ান, যার সঙ্গে আচলের খুব ভালো সম্পর্ক, অর্থাৎ রিপন সাহেবের মেয়ে আচল। এবং শুরুতেই আমরা দেখেছি যে রিপন সাহেবের ক্যান্সার হওয়াতে তার স্ত্রীকে নিয়ে সে ভারতে চলে গেছেন এবং বাড়িতে দেখে গেছেন আচলকে, এবং তারা যে কদিন থাকবেন সেই কদিন তাদের বাড়ির যে গৃহপরিচারিকা ছিল রাবেয়া, তাকে বলে গেছেন তার সঙ্গে থাকতে। এবং আমরা এক পথে দেখতে পাই আচলের সঙ্গে যখন রাবেয়া থাকতে আসে, রাবেয়া খুব অবাক হয় এবং বিরক্ত হয় এবং সে কোনোভাবেই রাজি হয় না আচলের সঙ্গে থাকতে, এবং আচলকে সে বলে দেয় যে তার এক বান্ধবী আসবে তাকে চলে যেতে, এবং রাবেয়াকে বলে দেয় আচল তাকে চলে যেতে এবং সে একাই থাকবে এবং তার এক বান্ধবী আসবে তার সঙ্গে থাকতে। তাই রাবেয়া আর থাকে না, চলে যায়। তার কিছুদিন পরে দোতলার হারুন সাহেবের বাড়িতে বেল বেজে ওঠে এবং হারুন সাহেব দরজা খুলে দেখতে পান একজন শিক্ষক, অর্থাৎ আচলের শিক্ষক আচলের খোঁজ নিতে এসেছে, কারণ সে তিন চার দিন যাবৎ কলেজে আসছে না এবং তার রেজিস্ট্রেশনে একটু ঝামেলা হয়েছে, সেই কারণেই আচলকে খুঁজতে আসা। তখন হারুন সাহেব জানান যে তার বাবা মা ইন্ডিয়াতে যাওয়ার কারণে আচল বাড়িতে নেই, এবং এক পর্যায়ে খোঁজ নিয়ে দেখা গেল আচলদের বাড়িতে বাইরে থেকে তালা চলছে এবং কোথাও আচল নেই। এবং তার মাকে যখন খোঁজ নেওয়ার জন্য ইন্ডিয়াতে ফোন করা হলো, তার মাও বলল যে তারা জানে না, হয়তো কোনো আত্মীয়র বাসায় আছে। এবং পরে যখন তার মা বাবা ফিরে এলো, পুলিশ নিয়ে আসা হলো এবং তার আগে কিন্তু নাইয়ানের সঙ্গে একটা সম্পর্ক থাকায় পুলিশ সন্দেহ করে নাইয়ানকে ধরেও নিয়ে যায়। এবং যখন পুলিশ সেই বাড়ির অর্থাৎ আঁচলদের দরজা ভেঙে ভেতরে ঢুকে একটা পচা দুর্গন্ধ দেখতে পায় এবং সবশেষে দেখা যায় যে ড্রয়িং রুমের মাটিতে পড়ে আছে আঁচলের লাশ। আঁচল খুন হয়েছে কিংবা অস্বাভাবিক ভাবে মারা গেছে সেরকম কিছুই জানা যায়নি পোস্টমর্টম ছাড়া। কিন্তু পুলিশ তখন আরো বেশি করে সন্দেহ করতে থাকে নাহিয়ানকে। তার আঁচলের লাশের পাশে একটি খাতা পাওয়া যায় যে খাতায় শুধু নাহিয়ানের নাম লেখা। তাহলে কি নাহিয়ানই হত্যা করেছে আঁচলকে? আমরা সবই জানবো কুয়াশার দ্বিতীয় পর্বে, যেটা আমরা এখন শুনবো। আপনি আছেন কুয়াশায় শারমিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও FM 89.2। এখন শুনবো কাহিনীর দ্বিতীয় পর্ব, তারপর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। নাহিয়ানের কথা শোনার মতো কেউ নেই, জেলে একলা নিস্তব্ধ সময় কাটাচ্ছে। অথচ এই ছেলেটিকে কোনোদিন কোন নিরবতা ছুঁয়ে যেতে পারেনি। দুরন্ত পনা হই হুল্লোড় করে প্রত্যেকটা সময় পার করেছে সে। কত আড্ডা, কত কথা, কত বন্ধু বান্ধব, তাদের কারোরই আর দেখা নেই। এখন শুধু অপেক্ষা পোস্টমর্টম রিপোর্টে। হয়তো রিপোর্টটা আসার পরেই নাহিয়ানের জীবন শেষ হয়ে যাবে। ওসি সাহেব গল্পটা এরকম ভাবে ভাবতেই পারেনি। পোস্টমর্টম রিপোর্টটা ওসির হাতে। রিপোর্টটা দেখে ওসির মাথা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। একই সাথে ওসি সাহেবের গায়ে কাঁটা দিয়ে উঠল। পোস্টমর্টম রিপোর্টে পিছে এক অস্বাভাবিক বাঘের খাবার মতো একটা ক্ষত ছাড়া কিছুই ধরা পড়েনি। একটা বাঘ কিভাবে ঘরে ঢুকলো আর ঢুকে আসতে একটা মানুষ নাচছে শুধু থাবা মেরে চলে গেল, এটা কেন? আর বাঘ কিভাবে ঘর থেকে তালা মেরে যেতে পারে? কিছুই মাথায় আসছিল না।
নাহিয়ান? জি স্যার। ভালো আছো? পোস্টমর্টম রিপোর্ট আসছে স্যার। এসেছে। তবে যা এসেছে তা আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কি আসছে স্যার? ওই মেয়েটার পিঠে একটা দাগ ছাড়া আর কোনো দাগ পাওয়া যায়নি। দাগ? কিসের দাগ? একটা খাবার দাগ। আচ্ছা তুমি বলতে পারো থাবাটা কিসের হতে পারে?
থাবা? ওর পিঠে থাবা?
হ্যাঁ।
জানি না কিসের থাবা। রিপোর্টে কি লেখা?
বাঘের থাবার মতো।
তার মানে খুনি কোনো মানুষ না, খুনি একজন পশু।
কোনো পশু কিভাবে খুন করতে পারে একজন মানুষকে?
আর তাহলে খোলা একটা বাঘ আমাদের চারপাশে ঘুরোঘুরি করছে?
হতে পারে, আবার হতে পারে এটা কোনো বাঘ মানুষের কাজ।
বাঘ মানুষ মানে?
ছোটবেলায় একবার দাদু বলেছিল কিছু বাঘ আছে যারা ইচ্ছে করলে মানুষের রূপ নিতে পারে, আবার ইচ্ছে করলে বাঘ হয়ে যেতে পারে।
আসলের কবর কি দেওয়া হয়েছে?
না, আজ বিকেলে হবে।
আমি কখনো যেতে পারবো? প্লিজ।
না, পারবে না, কারণ তোমার উপর থেকে এখনো মামলা সরেনি।
আসলের কবর দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ হলো। আসলের মৃত্যুর পরপরই আঁচলের পরিবার হাউস ছাড়িত্রী ছেড়ে দেয়। আদালত থেকে 20 দিনের জামিন পায় নাহিয়ান। 20 দিন পর আবার হাজিরা দিতে যেতে হবে আদালতে। বাড়ির সবকিছুতে কেমন যেন একটা থমথমে ভাব। শুনশান নিরাপত্তা ভর করে আছে পুরো বাড়ি জুড়ে। বাবা মা ছাড়া তেমন কেউই নেই পাশে। প্রিয়তম মানুষটির খুনের দায়ে প্রায় 10 দিন জেল খাটতে হয়েছে। প্রিয় কোনো বন্ধুও এলো না দেখতে নাহিয়ানকে। নাহিয়ানের ভাবতে খুব অবাক লাগছে। কদিন আগে নাহিয়ান আর আজকে নাহিয়ানের মধ্যে কত তফাত। একসময় নাহিয়ানের কত শুভাকাঙ্ক্ষী ছিল, আর একটা ঘটনা সব কিছুকেই পাল্টে দিল। সত্যি নাহিয়ানের সময়টা খুব খারাপ যাচ্ছে। ঘড়িতে রাত 10টা বাজে। নাহিয়ানের পরিবারের সবাই একসাথে রাতের খাবার খেতে বসেছে।
কিরে খাচ্ছিস না যে?
খেতে ইচ্ছা করছে না বাবা,
কিছুই তো খেলি না।
আচ্ছা বাবা, তোমার কি মনে হয় আচলকে কে খুন করতে পারে?
সারাদিন এসব নিয়ে চিন্তা করিস না তো, যা যা হবার হয়ে গেছে।
বাবা আমার মনে হয় এই বাড়িতে অস্বাভাবিক কিছু আছে।
অস্বাভাবিক মানে?
আমার মনে হয় ওই মেরেছে আচলকে।
কি বলছিস এসব, চুপ করে এবার খাওয়া শেষ কর।
আমার বন্ধুরা কি বাসায় এসেছিল?
না তো, কেউ তো আসেনি। ও কিরে হাত ধুচ্ছিস কেন, খাওয়া শেষ কর।
না বাবা আর খেতে ইচ্ছে করছে না, আমি ঘরে যাচ্ছি।
ঠিক আছে, ঘুমিয়ে পড়িস। নাহিয়ান, এই নাহিয়ান, কি হয়েছে বাবা? দরজা খোল নাহিয়ান, বাবা দরজা খোল নাহিয়ান।
অনেক ডাকাডাকির পরও নাহিয়ানের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, কিন্তু বেলকনিটা খোলা, কেউ ইচ্ছে করলে ঢুকতে পারবে না, তবে মই দিয়ে ওঠা যাবে। নাহিয়ানের বড় ভাই মই দিয়ে বেলকনিতে উঠল, আর ঘরে ঢুকে দেখতে পেল নাহিয়ান উপর হয়ে পড়ে আছে মেঝেতে। দরজা খুলে সবাই ঘরে ঢুকল। নাহিয়ানের নিঃশ্বাস চলছে না, কারো বুঝতে বাকি রইল না যে নাহিয়ান আর নেই। কিছুক্ষণের মধ্যে চলে এল।
একই বাড়িতে পরপর দুটো খুন। আচ্ছা হারুন সাহেব, আপনার কি কাউকে সন্দেহ হয়?
না স্যার, আমার কোনো শত্রু নেই।
তবে খুনি কে হতে পারে?
তবে নাহিয়ান খাবার সময় বলছিল এই বাড়িতে কিছু একটা আছে, অস্বাভাবিক কিছু একটা।
আই সি।
আবার এমনও হতে পারে আচলের মা বাবা মনে করেছে নাহিয়ান তাদের মেয়ের খুনি, তাই ওরা ষড়যন্ত্র করে নাহিয়ানকে খুন করিয়েছে।
হতে পারে।
জি স্যার, আমি আমার ছেলের খুনির বিচার চাই।
আপনি নিশ্চয়ই বিচার পাবেন, তবে খুঁজে বের করতে হবে আসলে খুনি কে।
আমার নাহিয়ান।
আবার এমনও হতে পারে যে আচলকে মেরেছে সেই আবার আচলের খুনকে ধামাচাপা দিতে নাহিয়ানকে খুন করে। শান্ত হন, শান্ত হন হারুন সাহেব, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। পোস্টমর্টম রিপোর্ট এলেই সব রহস্য পরিষ্কার হয়ে যাবে।
নাহিয়ানের লাশ নিয়ে যাওয়া হলো পোস্টমর্টমের জন্য। ওসি ইকবাল করিম কিছুতে বুঝতে পারছে না এই বাড়িতে কেন একের পর এক খুন হয়ে যাচ্ছে। তার চেয়ে অদ্ভুত বিষয়, নাহিয়ানকে কিভাবে খুন করা হয়েছে তা দেখে বোঝা গেল না। নাহিয়ানের লাশের আশেপাশে রক্তের কোনো ছিটে ফোটাও নেই। এবার অপেক্ষা শুধু পোস্টমর্টম রিপোর্টে। পোস্টমর্টম রিপোর্ট হাতে এলেই খুলে যাবে সকল রহস্যের জট। ইকবাল করিমের হাতে এলো পোস্টমর্টমের রিপোর্ট। তবে পোস্টমর্টমের রিপোর্ট রহস্যের জট না খুলে উল্টে রহস্যের জট আরো বাড়িয়ে দিল। পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়েছে একটা থাবার দাগ, আর কোনো কিছুই ধরা পড়েনি। নাহিয়ানের পিঠের ঠিক মাঝখানে থাবার মতো একটা দাগ। কিছুতে বুঝতে পারছে না ওসি ইকবাল করিম, এখনো কোনো ক্লুই খুঁজে পাচ্ছে না, তার মাথায় কিছুই ধরছে না। পুলিশ কনস্টেবল জয়নাল এসে দাঁড়ালো ওসি ইকবাল করিমের সামনে।
কি কিছু বলবে
স্যার? কি কোনো বিষয় নিয়ে চিন্তিত?
হ্যাঁ, ওই যে হাউস নম্বর 33 শেষের খুনটার পোস্টমর্টমের রিপোর্টটা হাতে এসে পৌঁছেছে।
রিপোর্ট কি বলে স্যার?
আগের খুনের যে রিপোর্ট এসেছিল এটারও সেই অবস্থা।
তার মানে আবারও একটা বাঘের ছাপার দাগ পাওয়া গেছে।
হুম, আর দুজনেরই পিছে।
আর কোনো কিছুই না?
না, আমি কোনো ক্লুই খুঁজে পাচ্ছি না।
এখানে একটা ক্লু কিন্তু আছে স্যার।
কোনটা বলো তো?
ওই পাশের দুজনের খুনি কিন্তু একজন।
হুম, তা ঠিক। তবে আমার ধারণা ওখানে অস্বাভাবিক খারাপ কিছু একটা থাকে।
সে যেই হোক, তার মূল পরিচয় সেই খুনি, তাকে ধরা আমাদের দায়িত্ব।
হুম, সে যেই হোক না কেন তাকে খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক তাকে ধরা প্রয়োজন।
পুরো পরিবার জুড়ে ভর করেছে শোকের মাতম। পুলিশ লাশ হস্তান্তর করলো তার পরিবারের কাছে। কবর দিয়ে সব কাজ সম্পন্ন হলো। পুরো পরিবারটা ভেঙে পড়েছে একেবারে। বিলাপ করে কাঁদছে নাহিয়ানের মা। কোনো মানুষ মারা গেলে সব আত্মীয় স্বজনের ভিড় পড়ে যায়, পুরো বাড়ি ভর্তি মানুষ থাকে। তবে নাহিয়ানের মৃত্যুর পর আর দশটা মানুষের মৃত্যুর মতো অত লোকের সমাগম হলো না। এমন কোনো আত্মীয় স্বজন এলো না, এমনকি সান্ত্বনা দেবারও কেউ নেই। মানসিকভাবে পুরো বিপর্যস্ত হয়ে পড়ল পরিবার। এক সপ্তাহ পর বাড়িওয়ালা এলো এবং সান্ত্বনা দিয়েও চলে গেল। তারপর এলো পাশের বাড়ির মালিক এবং প্রতিবেশী হামিদ শাহ। হামিদ শাহ এর আগে কোনোদিনই এই পরিবারের সাথে কথাও বলেনি। আশা তো দূরে থাক, কারণ সাহেবের সাথে দেখা হলেও এড়িয়ে চলে যেত হামিদ শাহ। তাই হামিদ শাহকে এই দুঃসময় বাড়িতে দেখে বেশ অবাকই হলেন হামিদ শাহ।
কেমন আছেন হারুন ভাই?
জি ভালো আছি। আপনি ভালো আছেন?
আমি ভালো, কিন্তু আমি জানি আপনি ভালো নেই। এ সময় কিভাবেই বা ভালো থাকে মানুষ?
সবই আমার কপাল, নিয়তিতে যা আছে তাই হবে ভাই সাহেব।
হুম, তা ঠিকই বলেছেন। তবে আপনার ছেলেকে আমি দেখেছি ভাই সাহেব, আপনার ছেলে খুবই ভদ্র ছিল। আরে কি সুন্দর করেই না কথা বলতো।
আমার ছেলেটা কখনোই মিথ্যা কথা বলতো না।
সত্যি নাহিয়ানের জন্য আমার খুব কষ্ট হয়।
আপনি কি খাবেন? চা খাবেন তো?
না না, কিছু লাগবে না।
আপনি কষ্ট করে এলেন, আর কিছু খাবেন না তা কি হয়?
আপনাদের কষ্টের মধ্যে আমার জন্য আবার কোনো কষ্ট করাতে চাই না। আর আপনাদের এসে বেঁচে যাওয়া তো আমার দায়িত্ব, তাই না?
আপনি আমাদের এই বিপদের দিনে এসেছেন, আমি অনেক খুশি হয়েছে।
এ তো আমার কর্তব্য। আচ্ছা, আপনারা কি কিছু জানতে পেরেছেন কিভাবে নাহিয়ান মারা গেল?
না, কিছুই জানি না।
কে মেরেছে জানেন?
পুলিশ এখনো কিছু বের করতে পারেনি।
আচ্ছা, আপনারা এই বাড়িতে কিভাবে থাকেন? ভয় করে না আপনাদের?
কেন ভয় করবে? কেন
কেন? আপনারা এই বাড়ি সম্পর্কে কিছুই জানেন না?
না তো, কেন, কি হয়েছে?
ঠিক আছে, আপনি শুনতে চাইলে আমি আপনাকে কিছু গোপন কথা বলবো।
হ্যাঁ বলুন।
10 বছর আগে এই বাড়িতে থাকতেন একজন বিজ্ঞানী। তিনি নিচতলায় থাকতেন, আর দ্বিতীয় তলা ছিল তার এক্সপেরিমেন্টের একটি ল্যাব।
তার নাম কি ছিল?
ডক্টর ইউসুফ খান। সে মূলত একজন ডাক্তার, তিনি খুব বেশি বের হতেন না। শুধু প্রতিদিন একবার হাসপাতালে যেতেন, এছাড়া সে কোথাও যেতেন না।
উনি কি ফ্যামিলি নিয়ে থাকতেন?
উনি আর ওনার 12 বছরের একটা ছেলে এখানে থাকত। ওই ডাক্তার চাইতো সে এমন একটি রাসায়নিক তরল তৈরি করবে যেটি মানুষের শরীরের মধ্যে প্রবেশ করালে মানুষ বাঘের শক্তি পেয়ে যাবে।
কি বলেন, বাঘের শক্তি পাবে মানুষ?
হ্যাঁ, আর সেজন্য সে রাত দিন এই বাড়িতে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে, একটা রাসায়নিক তরল তৈরি করে। তার বিশ্বাস ছিল এটি মানুষকে বাঘের শক্তি এনে দেবে। তারপর উনি তার ছেলের উপর প্রথম এক্সপেরিমেন্টটি করে।
ওই ছেলের মা বাধা দেয়নি ছেলের উপর এক্সপেরিমেন্ট করার সময়?
না, ওই ছেলের তো মা ছিল না।
মা ছিল না বলতে?
ওই ছেলের মা মারা গেছে, যদিও কেউ কেউ বলে ডক্টর ইউসুফ খানি তার স্ত্রীকে খুন করেছেন। যদিও এ কথা সত্যি কি মিথ্যা তা আমি জানি।
আচ্ছা, ওই ছেলের মধ্যে কি একটা বাঘের শক্তি এসেছিল?
ওর মধ্যে শুধু বাঘের শক্তি আসেনি, ওর পুরো শরীর বাঘের মতো লোমে ঢেকে গিয়েছিল। মাথা ছাড়া পুরোটাই ছিল বাঘের মতো, হাত পা পুরো বাঘের পায়ের মতো।
কি বলছেন, তারপর কি হলো?
তারপর ডক্টর ইউসুফ ওই ছেলেকে দিয়ে নানা ধরনের কাজ করাতো। তারপর একদিন কি যেন হলো, ছেলেটা তার বাবাকে খুন করে ফেলল।
কি খুন করে ফেলল? কোথায় খুনটা হয়?
এবারের মধ্যেই খুনটা হয়।
তারপর ওই ছেলেকে কি ধরা হয়?
না, ছেলেটিকে ধরা যায়নি। ছেলেটি নাকি উধাও হয়ে গিয়েছে। তাই
তাই কি?
তাই ওই ছেলের আত্মা মাঝে মাঝে এ বাড়িতে আসে আর মানুষ মেরে চলে যায়।
কি বলছেন এসব? তাহলে কি আমার ছেলেকেও?
আমার ধারণা আপনার ছেলে এবং নিচতলার রিপন সাহেবের মেয়েকেও ওই ছেলেটি খুন করেছে।
তাহলে কি পুলিশ কিছু করতে পারবে না?
না, এখানে পুলিশও নিরুপায়।
বুঝতে পারছি না কি করব।
আমার মনে হয় এই বাড়িতে আপনাদেরও প্রাণের ঝুঁকি আছে। এক কাজ করতে পারেন আপনারা, আপনারাও রিপন সাহেবদের মতো এখান থেকে চলে যান।
ওই ছেলের আত্মা কি আবার আসবে?
আসার সম্ভাবনা আছে, আর এলে কাউকে না কাউকে তো মেরেই যায়। আপনার এক ছেলে মরেছে, এবার আর গুলোকে বাঁচান, শুধু শুধু রিস্ক নেওয়ার দরকার কি?
জি ভাই সাহেব, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমি কালই অন্য বাসায় চলে যাব।
হারুন সাহেবের ছেলের খুনি একটা আত্মা যার মধ্যে আছে একটা বাঘের মতন শক্তি, কি অদ্ভুত ব্যাপার! সারা রাত নির্ঘুম কাটলো হারুন সাহেবের, সেই সাথে কি যেন একটা অজানা ভয় তাকে তাড়া করে ফিরছিল। হারুন সাহেবের কেন যেন মনে হচ্ছিল এই বুঝি বাঘের মতো কিছু একটা তার ঘরে ঢুকবে আর এক থাবায় কেড়ে নিয়ে যাবে তার প্রাণ। তাই সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। পর দিনই হারুন সাহেব তার পুরো পরিবারকে নিয়ে নতুন একটা বাড়িতে উঠলেন। বাড়ির নাম নীহারিকা। অন্যদিকে পুলিশ তার নিজের গতিতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই দুয়ে দুয়ে চাল মেলাতে পারছেন না। কোন এক ভাবনার জগতে প্রবেশ করেছেন ইকবাল করে। তাকে অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছে কনস্টেবল জয়নাল।
তার কি শুনতে পাচ্ছেন? ও জয়নাল, হ্যাঁ বলো, ওদিকের খবর কি?
জি স্যার, খবর নিয়েই আমি আসছি।
ভালো খবর না খারাপ খবর?
ভালো আবার খারাপ দুইটা মিলে, তবে খবরটা খুবই ইম্পর্টেন্ট।
ওকে বলো তোমার ইম্পর্টেন্ট নিউজ।
স্যার, হারুন সাহেবের ওই বাড়ি ছেড়ে দিয়েছে, আর ওই বাড়ি নাকি বিক্রি হয়ে যাচ্ছে।
কি ব্যাপার, হঠাৎ হারুন সাহেব বাড়ি ছেড়ে দিল কেন? আর বাড়িওয়ালাই বা বাড়ি বিক্রি করছে কেন?
এটাই তো জানতে পারিনি, তবে সবাই বলাবলি করছে ওই বাড়িতে নাকি খারাপ একটা বাঘের আত্মা আছে, এটাই নাকি মাঝে মাঝে মানুষ মেরে ফেলে।
আচ্ছা, ওই বাড়িতে কি এর আগে কোনো মার্ডার হয়েছিল?
না স্যার, পুলিশের কাছে এমন কোনো তথ্য নেই।
আচ্ছা জয়নাল, তোমার কি মনে হয় সত্যি কি কোনো অস্বাভাবিক কিছু আছে ওই বাড়িতে?
স্যার, আমার তো মনে হয় পৃথিবীতে সবকিছুই সম্ভব।
আচ্ছা বাড়িটি কিনছে কে?
পাশের বাড়ির ওই মালিক।
জেনে শুনে তো কেউ ওই বাড়িতে পা রাখার কথা নয়। চলো তো কথা বলে আসি নির্ভীক লোকটার সাথে।
জি স্যার। স্যার কোন গাড়ি দিয়ে যাবেন?
201 নম্বর ভ্যানটা বের করতে বলো।
কুয়াশা এতক্ষণ আমরা শুনলাম কুয়াশার দ্বিতীয় পর্ব, এবং এই দ্বিতীয় পর্বে আমরা জানলাম যে কি করে মারা গিয়েছিল আঁচল। তার পোস্টমর্টেমের রিপোর্ট শুনে এক অদ্ভুত ভাবে আঁচল মারা গিয়েছে। তার সারা শরীরে কোনো জখমের চিহ্ন ছিল না, শুধু তার পিঠে একটি বাঘের থাবার আঁচলের মতো ছিল, যার কারণে তার মৃত্যু হয়েছে বলে পোস্টমর্টেম উল্লেখ করা হয়েছে। কিন্তু কোত্থেকে বাড়ির মধ্যে বাঘ এলো কারো মাথায় আসছিল না। এবং বিশ দিন পরে রিমান্ডে নেওয়ার 20 দিন পরে ছেড়ে দেওয়া হলো নাহিয়ানকে। তারপর নাহিয়ান খুব বিমর্ষ ভাবে ফিরে এলো ছায়ানির নামক বাড়িটিতে। তারপর দেখা গেল এক রাতে নাহিয়ান খেতে বসেছে বাড়ির সবার সঙ্গে, এবং এক পর্যায়ে উঠে তার ঘরে চলে যায়। এবং ঘরে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নাহিয়ানের চিৎকারে তার বাবা মা ছুটে আসে তার ঘরের দরজার সামনে। তারপর দরজা খুলে দেখতে পায় নাহিয়ান অসার হয়ে পড়ে আছে মাটি মেঝেতে, এবং তারা আবিষ্কার করে যে তাদের ছেলেটি মারা গেছে। এবং পুলিশ এসে দেখে কোথাও কোনো রক্তপাত, কোনো জখমের চিহ্ন নেই, এবং পোস্টমর্টমের রিপোর্ট সেই একই রকম, অর্থাৎ আঁচলের মৃত্যুর কারণ এবং নাহিয়ানের মৃত্যুর কারণ একই। কোনোভাবেই কোনো কুলকিনারা করতে পারছেন না। এদিকে হারুন সাহেবের ছেলের মৃত্যুতে আর হামিদ সাহেব নামে একজন প্রতিবেশী তা হারুন সাহেবের সঙ্গে দেখা করতে এলেন, যে নাকি কখনোই আগে হারুন সাহেবের বাড়িতে আসেনি। এবং এক পর্যায়ে হামিদ সাহেব হারুন সাহেবকে বুদ্ধি দিলেন এই বাড়ি ছেড়ে চলে যেতে, কারণ এই বাড়িটি খুব অপয়া। অনেকদিন আগে এই বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে, অর্থাৎ একজন ডক্টর ছিলেন, তিনি একরকম এক্সপেরিমেন্ট করেছিলেন, যে এক্সপেরিমেন্টের এক ধরনের রাসায়নিক পদার্থ সেটা নিজের ছেলের শরীরে প্রবেশ করিয়ে দেয়, যার ফলে সেই ছেলে বাঘের মতন শক্তি হয় এবং তার সারা গায়ে বাঘের মতো লোভে ভর্তি হয়ে যায়, এবং তার ছেলে একসময় তাকে খুন করে। তারপরে সেই ছেলেটি একসময় উধাও হয়ে যায় নাকি মারা যায় খুন হয় কেউ বলতে পারে না, কারণ তাকে আর কখনোই দেখা যায়নি। তাই হামিদ সাহেব বলছেন হারুন সাহেবকে যে সেই মানুষরূপী বাঘের আত্মাই হয়তোবা এই খুনগুলির মূল হত্যাকারী। আসলেই কি তাই? এই ফাঁকে পুলিশ ইন্সপেক্টরের কাছে কনস্টেবল এসে একটি খবর দেয় যে সেই বাড়িটি বিক্রি হয়ে যাচ্ছে, হারুন সাহেব ছেড়ে দিচ্ছে, এবং সেই বাড়িটি কিনছেন হামিদ সাহেব। এখনো পর্যন্ত আমরা একটা গোলকধারায় আছি, কিছুই বুঝতে পারছি না, রহস্যের যত খুলছে না। চলুন তাহলে কুয়াশার তৃতীয় পর্বে দেখি রহস্যের যত কি করে খোলে। এখন শুনব কুয়াশার তৃতীয় অথবা শেষ পর্ব। আপনি আছেন এবিসি রেডিও FM 89.2 তে, সঙ্গে আছি আমি শর্মি।
কুয়াশা
যে বাড়িতে ঘটে গেল লোমহর্ষক দুটো ঘটনা, সে বাড়িটা নাকি বিক্রি হয়ে যাচ্ছে। বিক্রি করতে চাইতেই কে বা কিনতে রাজি হলো? লোকটার প্রশংসা করতেই হবে, নাকি লোকটা কিছুই জানে না, না জেনে বাড়ি কিনলে নিশ্চয়ই ঠকবে? লোকটার সাথে কথা বলা যেতেই পারে। ওসি ইকবাল সাহেব এবং কনস্টেবল জয়নাল একটি কাভার্ড ভ্যান নিয়ে হাজির হলো হাউস 33 সামনে। এই বাড়িটিকে কিনছে তা জিজ্ঞেস করতেই চায়ের দোকানটা দেখিয়ে দিল পাশের অ্যাশ কালারের বিল্ডিংটির দিকে। এই বাড়ির মালিকই কিনেছে হাউস 33। বাড়ির মালিক দোতলায় থাকে, 6 তলা বাড়ি, নতুনই করা হয়েছে। দোতলায় উঠে দরজা টোকা দিতেই দরজা খুলে দিল মধ্য বয়সী একটা লোক।
এই বাড়ির মালিককে একটু ডেকে দিবেন।
জি বলুন, আমি এই বাড়ির মালিক।
ও আপনি, আচ্ছা আপনার সাথে কিছু কথা ছিল।
আচ্ছা ঠিক আছে, ভেতরে আসুন, এখানে বসুন।
জি ধন্যবাদ।
বলুন কি খাবেন, চা না কফি?
চা হলেই ভালো, আমার জন্য কফি দিতে বলেন।
এই দুটো কফি আর একটা চা দিয়ে যায় এখানে।
আচ্ছা আপনার নামটাই তো এখনো জানা হলো না।
আমার নাম হামিদ সরকার।
আমি ইকবাল করিম, নাইস টু মিট ইউ।
আর আমি জয়নাল উদ্দিন।
শুনলাম আপনি নাকি হাউস 33 কিনে নিচ্ছেন।
জি ঠিক শুনেছেন, বাড়িটা আমার পছন্দের, তাছাড়া দামও খুব বেশি না।
সবকিছু তো দাম আর সৌন্দর্য দিয়ে বিচার করলে হয় না। আমি বলছি না বাড়িটা খারাপ, তবে বাড়িটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে কিনলেই তো ভালো, তাই না?
হুম, আমি অলমোস্ট সবই জানি।
আপনি কি কি জানেন তাই জানতে চাচ্ছিলাম।
ওই বাড়িতে দুটো খুন হয়েছে, অনেকে বলেছে ওখানে আত্মা থাকে, আবার কেউ কেউ বলছে ওখানে নাকি বাঘও থাকে।
আপনি তো দেখি সবই জানেন।
জি আমি সবই জানি।
এত কিছুর পরও কেন বাড়িটি কিনতে চাচ্ছেন?
সবচেয়ে বড় কথা, বাড়িটি আমার পছন্দ হয়েছে, আর তাছাড়া আমি বাড়িতে মিলাপ করিয়ে দিলেই আশা করি সব ঠিক হয়ে যাবে।
আর যদি ঠিক না হয় তাহলে?
আমি ভূত প্রেতে বিশ্বাস করি না।
আপনার বিশ্বাস অবিশ্বাসে কারো কিছু যায় আসে না। তবে আপনার কারণে যদি আরো লাস পরে বাড়িতে?
এই নেন আপনার গোসা আর কফি।
আরে রাবেয়া, তুমি এইখানে? তুমি না রিপন সাহেবের বাসায় কাজ করতে?
হ্যাঁ করতাম, তাই এখন এইখানেই কাম করি।
তো কতদিন ধরে কাজ করছো এখানে?
মেলা দিন হয়েছে, তাই আগে করতাম এইখানে হাফ বেলা ওইখানে হাফ বেলা, কিন্তু এখন শুধু এইখানেই কাম করি।
রিপন সাহেবদের বাড়িতে কাজ করা কি ছেড়ে দিয়েছো?
হ্যাঁ সাইরা দিছি।
কেন ছাড়লে?
ওইখানে কাম কইরা পোষায় না, তাই সাইরা দিছি। এইখানে কাম করলে মেলা টাকা পাই।
এখানে রাবেয়াকে দেখে সত্যি চমকে উঠেছিল ওসি ইকবাল করি এবং কনস্টেবল। রাবেয়াকে এখানে দেখতে পাবে এমন তো স্বপ্নেও ভাবেনি কেউ। চা কফি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো ইকবাল করিম এবং জয়দান। তাদের দুজনের চোখে দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করা যাচ্ছে। এই কেসের কিছু বুঝতে পারছে না ইকবাল করিম, সবটাই ধোঁয়াটে। ওসি ইকবাল করিম সারা রাত চিন্তা করে এই কেসের কিছুই বুঝে উঠতে পারল না। ওই বাড়িতে সত্যি যদি মানুষ বাঘ টাইপের কিছু খেতে থাকে তাহলে হামিদ সাহেব সব জেনে বুঝে ওই বাড়িতে কিনতে চাইছে কেন? এবার কি বাঘ শিকার হবে হামিদ সাহেবের পরিবারের কেউ? পরদিন দুপুরে অন্য একটি কেসের কাজে ইকবাল সাহেব উত্তর দক্ষিণখান গেলেন, সেখানে দেখা হয় হারুন সাহেবের সাথে। হারুন সাহেবকে দেখে পুলিশের ভ্যান থেকে নেমে ইকবাল করিম হারুন সাহেবের সামনে গিয়ে দাঁড়ালেন।
কি ব্যাপার, আপনি এখানে?
আমরা এই পাশের একটা বাড়িতেই উঠেছি।
কি হয়েছে বলুন তো, হঠাৎ কাউকে কিছু না বলে হুটহাট বাড়ি চেঞ্জ করলেন?
এত কিছু ঘটে যাওয়ার পর আর কি ওই বাড়িতে থাকা যায় বলুন?
তবে আমাদেরও তো জানিয়ে আসতে পারতেন।
না না, তার সময় ছিল না, এক রাতের মধ্যেই সবকিছু ঠিকঠাক করে এখানে চলে আসে।
এক রাতের মধ্যে কেন, কিছু দেখেছিলেন নাকি?
না ঠিক তা না, তবে ওই বাড়িতে একটা বাঘের শক্তিওয়ালা মানুষের আত্মা বাস করে। তাই চাই না আমার ছোট ছেলের মতো এমন অবস্থা আমার আর কোনো ছেলে মেয়ের হোক।
আপনি এত নিশ্চিত হয়ে বলছেন কিভাবে ওই বাড়িতে একটা বাঘের শক্তিওয়ালা মানুষের আত্মা বাস করে?
হামিদ সাহেব ওই এলাকার পুরনো বাসিন্দা, উনি এই ব্যাপারে সবটাই জানেন, উনিই আমাদের সব বলে দিয়েছে। তাই আর দেরি করলাম না, একটা মানুষের মতো বাঘের আত্মার সাথে তো আর বসবাস করা যায় না।
কি বলছেন, হামিদ সাহেব বলেছে আপনাকে?
জি, না হলে হয়তো আমার অন্য সন্তানদেরও ওই একই অবস্থা হতো। তাই?
ও আচ্ছা, আপনি আমায় এটা বলুন যে হামিদ সাহেব আপনাকে কি কি বলেছে।
হারুন সাহেবের কাছ থেকে পুরো ঘটনা শুনে চলে এলো ইকবাল করিম। এখন তার কাছে পুরো ঘটনাটি পরিষ্কার, এই কেসটি খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। এখন এই রহস্যের ইতি টানার জন্য প্রয়োজন শুধু একটি প্রমাণের। আর এদিকে ওসি ইকবাল করিম প্রায় নিশ্চিত যে সে কালই পেয়ে যাবে সেই প্রমাণ। সব রহস্যের জানালা খুঁজে পেয়েছে ওসি ইকবাল করিম, এখন শুধু একটা প্রমাণের অপেক্ষা। প্রমাণটি হাতে এলেই সব খেল খতম। পরদিন সকাল ঠিক দশটায় ওসি সাহেব পুরো পুলিশ পোস্ট নিয়ে হাজির হামিদ সাহেবের বাড়ি। পুরো বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ, তারপর পাঁচ ছজন পুলিশ হামিদ সাহেবের ঘরে ঢুকে এখানে খুঁজতে শুরু করল।
এটা কি হচ্ছে আমি জানতে পারি?
আপনার ঘর তল্লাশি নেওয়া হচ্ছে।
কেন আমার ঘর সার্চ করা হচ্ছে?
আপনার বাড়ির সার্চ ওয়ারেন্ট আমার হাতে আছে।
আমার কি অপরাধ আমি কি জানতে পারি?
আশা করছি কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন।
এই এলাকায় আমার একটা মান সম্মান আছে,
এভাবে পুলিশ দিয়ে পুরো বাড়ি ঘেরাও করে সার্চ করার কোনো মানে হয় না।
অবশ্যই উপযুক্ত কারণের ভিত্তিতেই আমরা সার্চ করছি।
তো কারণটা আমাকে কেন বলছেন না?
স্যার, স্যার, এই বাঘের পোশাকটা হামিদ সাহেবের ঘর থেকে পাওয়া গেছে।
এটাই খুঁজছিলাম। হামিদ সাহেব, আপনার খেল খতম। পালানোর চেষ্টা করে লাভ নেই, পুরো বাড়ি পুলিশের দখলে। আপনার সব চালাকি ধরা পড়ে গেছে। হামিদ সাহেব,
শব্দ সমাজ,
হাত করা পড়ার আগে বলেন তো, ওই দুটো খুন আপনি কিভাবে করলেন?
প্রতিবার খুন করার আগে আমি আমার বাঘের পোশাকের ডান থাবায় একটা রাসায়নিক দ্রবণ লাগিয়ে যেতাম। ওই হাতের থাবা কারো গায়ে বসিয়ে ক্ষত সৃষ্টি করতে পারলেই সে 10 সেকেন্ডের মধ্যে মারা যাবে। কিন্তু পরবর্তীতে ওই রাসায়নিক দ্রবণের কোনো চিহ্ন শরীরে আর খুঁজে পাওয়া যাবে না।
তো রাসায়নিক দ্রবণটি কোথায় পেয়েছেন আপনি?
আমার এক বন্ধু আছে, তার কাছে এটি পেয়েছি।
আচলকে কিভাবে খুন করলেন?
আচলকে খুন করি রাবেয়ার সাহায্যে। রাবেয়া আমার সাথেই ছিল। আচলকে খুন করে রাবেয়া আচলদেরই তালা ওখানে লাগিয়ে দেয় যেন কেউ সন্দেহ না করে।
আর নাহিয়ানের খুন?
আমি ওই বাড়ির এমন কোনো কিছুই নেই যে চিনি না, তাই আমি জানতাম নাহিয়ানের ঘরে খুব সহজেই ঢোকা যায়, তার খোলা ব্যালকনি দিয়ে। আমি আগে থেকে ঘরের ভেতর ছিলাম। নাহিয়ান ঘরে ঢুকতেই তার পিঠে বসিয়ে দিলাম এক থাবা। যদিও সে একটা চিৎকার দেওয়ার সুযোগ পায়, তবে দরজা বন্ধ ছিল বলে বের হয়ে যাওয়ার জন্য বেশ সময় পাই।
আর তারপর আচলের বাবাকে মিথ্যে গল্প শুনিয়ে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করলেন। পরে একই গল্প নাহিয়ানের বাবাকেও বললেন, আর তারা আপনার কথা শুনে বাড়ি থেকে চলে যায়।
জি, তারা যেন চলে যায় আর সবাই এই বাড়িকে ভয় পায়, তাই আমি এই কাজ করেছি। নহলে বাড়িওয়ালা বাড়ি বিক্রি করত না।
একটা বাড়ির লোভে আপনি পুরো দুই দুটি জীবন নিয়ে নিলেন? সত্যি লোভ আপনাকে পশু বানিয়ে নিয়েছে।
এই বাড়িটি আমার খুব পছন্দের, তাই অনেকদিন ধরেই আমি কিনতে চাইছিলাম, কিন্তু বাড়িওয়ালা কিছুতেই রাজি হচ্ছিল না। তাই আমি এই বুদ্ধি নিজেই সাজাই।
আর আপনি সাকসেসফুলও হয়ে যান, তাই বাড়িওয়ালাও বাড়ি বিক্রি করতে রাজি হয়ে যায়।
ঠিকই ধরেছেন।
ঠিক আছে, এবার আপনি আপনার আপন ঠিকানায় চলুন। জয়নাল, ওনাকে হাত করা করিয়ে নিয়ে চলো।
লোভ কেড়ে নিল দুটি প্রাণ, দুটি প্রাণ অকাতরে ঝরে গেল এই পৃথিবী থেকে। হামিদ সাহেবের মতো হাজারো লোভী মানুষের চক্রান্তে শিকার হয়ে অকাতরে প্রাণ দিচ্ছে হাজারো নির্দোষ মানুষ। এই মানুষগুলোর মৃত্যুর কারণ বেশিরভাগ সময় আমাদের চোখের আড়ালেই থেকে যায়। মুখোশ পরা এই পৃথিবীর মানুষগুলো অনেক ভয়ঙ্কর, যতটা দেখা যায় তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার মূল কাহিনী, যে একটু আগে শেষ হয়ে গেল। আপনি আছেন এবিসি রেডিও FM 89.2 তে, সাথে আছি শারমিন। আর আজকের কাহিনীর নাম ছিল হাউস 33। লিখেছেন শাহজাদ হোসেন এবং নাট্যাংশ পরিচালনায় ছিল শেখ নাবিদ শাহ এবং সাউন্ডে ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন আজকে কুয়াশার এই গল্পে। নাহিয়ানের চরিত্রে অভিনয় করেছেন সমন্বয়, আঁচলের চরিত্রে নীল, শিক্ষকের চরিত্রে শান্ত, হারুন সাহেব হয়েছেন রাজু, রাবেয়ার চরিত্রে শাড়ি, পুলিশের ওসি ইকবাল করিমের চরিত্রে মঞ্জু, পুলিশের কনস্টেবল জয়নালের চরিত্রে জাহিদ এবং ইকবাল সাহেবের চরিত্রে অভিনয় করেছে উপল। জানিয়ে দিলাম আজকে কুয়াশার মূল কলা কুশলীদের নাম। আর এখন বিদায় নিতে হবে, বিদায় নেবার সময় হয়ে গেছে। আগামী সপ্তাহে আবার ঠিক একই সময় হাজির হয়ে যাব কুয়াশার আরো একটি নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত বিশেষ সঙ্গেই থাকবেন আর খুব ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি শারমিন বিদায় নিচ্ছি।
কুয়াশা।